আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা অসন্তুষ্টির প্রতিকার, আত্তারের দোয়া। হে রব্বি মুস্তাফা, যে ব্যক্তি এই অসন্তুষ্টির প্রতিকার পুস্তিকাটি পড়ে বা শুনে নেবে তাকে দুনিয়া ও আখিরাতে দুঃখ ও বেদনা থেকে রক্ষা করো এবং উভয় জাহানে আনন্দ নসিব করো। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন পরস্পর মিলিত হয় এবং মুসাফাহা করে, অর্থাৎ করমর্দন করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বে উভয়ের পরবর্তী ও পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান ও ইমাম হুসাইনের সমঝোতার ইমান উদ্দীপক ঘটনা। সাহাবীয় নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে পারলাম যে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে মতবিরোধ হয়েছে। তাই আমি রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলাম, মানুষ আপনাদের উভয়কে তাদের নেতা মনে করে। আপনি আপনার ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে তার সাথে সমঝোতা করে নিন, কারণ আপনি তার চেয়ে বয়সে ছোট। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী না শুনতাম যে সমঝোতায় অগ্রগামী ব্যক্তি জান্নাতে প্রথমে প্রবেশ করবে, তবে আমি অবশ্যই তার নিকট উপস্থিত হতাম, কিন্তু আমি তার পূর্বে জান্নাতে যাওয়াটা পছন্দ করি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে পুরো ঘটনা খুলে বললাম। তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকা আখি, অর্থাৎ আমার ভাই সত্য বলেছে। তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং তার ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে তার সঙ্গে সমঝোতা করে নিলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওয়াসিলায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার উপায়। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, এই ঈমান উদ্দীপক ঘটনা থেকে শিক্ষা অর্জিত হয় যে যদি কারো মনোমালিন্য হয়ে যায়, তবে আমাদের উচিত হৃদয়কে শক্তিশালী করে সমঝোতার জন্য অগ্রগামী হওয়া। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার পরস্পর অসন্তুষ্ট দুই ভাইয়ের মাঝে সমঝোতা করার প্রতি উৎসাহিত করতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে যে সমঝোতা করায় অগ্রগামী হবে সে জান্নাতের দিকেও অগ্রগামী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান পরস্পরের মাঝে ঝগড়া লাগিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, অভিশপ্ত শয়তান মুসলমানদের মাঝে মনোমালিন্য করিয়ে দেয়, ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় এবং হত্যাকাণ্ড ঘটায় এবং তাদেরকে সমঝোতার প্রতি উৎসাহিত হতে দেয় না। বরং এমনও হয় যে যদি কোনো নেককার মানুষ হস্তক্ষেপ করে, তাদের মাঝে সমঝোতা করিও দেয়, তবু তাদের অন্তরে বিভিন্ন প্রকার কুমন্ত্রণা দিয়ে তাদেরকে উস্কানি দেয়। শয়তানের আক্রমণ থেকে সতর্ক করতে গিয়ে 15 পারা সূরা বনী ইসরাইলের 53 আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে। সূরা মায়দার 91 আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে। সবাই সমঝোতা ও পরিচ্ছন্নতার সাথে জীবনযাপন করুন। যে বাড়িতে পরস্পরের মধ্যে মনোমালিন্য থাকে, মা মেয়ে, বাবা ছেলে, ভাই বোন, বউ শাশুড়ি, ননদ ভাবি ও অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে পরস্পরের মধ্যে মনোমালিন্য থাকে, প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া থাকে, বন্ধুদের মধ্যে মারামারি লেগে থাকে, পরিবার পরিজন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকে, বাজারে যে দোকানদারেরা একে অপরকে ছোট করতে লিপ্ত হয়েছে, সেই সব মুসলমানদের উচিত আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য সমঝোতা করে মিলে মিশে শয়তানের ধ্বংসযোগ্যতাকে ব্যর্থ করা। নিঃসন্দেহে পরস্পরের মাঝে দাঙ্গা হাঙ্গামায় দুনিয়া ও আখিরাতের অনেক ক্ষতি রয়েছে। যে আশিকানে রসুল শেষ পর্যন্ত এই পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, সে পরস্পরের মাঝে মনোমালিন্য থেকে বিরত থাকবে এবং ক্ষমা ও মার্জনার মাধ্যমে কাজ আদায় করার মন মানসিকতা সৃষ্টি হবে। কথায় কথায় আবেগপ্রবণ হয়ে রাগান্বিত ব্যক্তি প্রায়ই দাঙ্গার কারণ হয়ে দাঁড়ায়। রাগান্বিত ব্যক্তিদের সচেতন হওয়া উচিত যে নফসের কারণে সৃষ্ট রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে যেন আল্লাহ পাকের অবাধ্যতামূলক কাজে লিপ্ত হয়ে জাহান্নামের অতল গহরে পতিত না হয়ে যায়। রাগের সংজ্ঞা গজব, অর্থাৎ রাগের অর্থ হলো প্রতিশোধ নেয়ার ইচ্ছায় হৃদয় রক্ত উত্তপ্ত হওয়া। হযরত আল-হাজ মুফতি আহমেদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ক্রোধ হলো নফসের সেই আবেগের নাম যা অন্যের প্রতি প্রতিশোধ নেয়ার জন্য বা তাকে প্রতিহত করার উদ্দীপনা প্রদান করে। আল্লাহর প্রিয় ও শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের একটি দরজা রয়েছে যা দিয়ে কেবল তারাই প্রবেশ করবে যাদের রাগ আল্লাহ পাকের অবাধ্যতার পরেই শীতল হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মালিক বিন দিনারের রাগ সংবরণের বরকত। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি বাড়ি ভাড়ায় নিলেন। এই বাড়ির পাশেই ছিল এক ইহুদির বাড়ি। ইহুদি বিদ্বেষের ভিত্তিতে ড্রেন দিয়ে নোংরা পানি তার বাড়িতে ফেলত, কিন্তু তিনি চুপ থাকতেন। অবশেষে একদিন সে নিজে এসে বলল, জনাব, আমার ড্রেন থেকে আসা ময়লার কারণে আপনার কোনো অভিযোগ নেই? তিনি খুব মৃদুভাবে বললেন, ড্রেন থেকে যে ময়লা পড়ে আমি তো ঝাড়ু দিয়ে ধুয়ে ফেলে দেই। সে জিজ্ঞাসা করল, আপনি এত কষ্ট করা সত্ত্বেও আপনার রাগ আসে না? তিনি বললেন, রাগ তো আসে, কিন্তু আমি তা সংবরণ করে ফেলি, কারণ পবিত্র কোরআনের চতুর্থ পারা সূরা ইমরানের 134 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং ক্রোধ সম্বরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। উত্তর শুনে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, আপনারা শুনলেন তো নম্রতার কত বরকত রয়েছে। নম্রতার প্রতি প্রভাবিত হয়ে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। ক্রোধের অন্যতম কুফল হলো তা থেকে ক্ষোভ ও বিদ্বেষ সৃষ্টি হয়, যা কখনো কখনো হত্যা এবং লুটপাটের দিকে নিয়ে যায়। বিদ্বেষের সংজ্ঞা, কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্তরে ঘৃণা, অসন্তুষ্টি, শত্রুতা ও ক্ষোভ রাখা এবং তার মন্দ কামনা করাকে বিদ্বেষ বলে। বিদ্বেষ ও শত্রুতার ধ্বংসাবশেষ পড়ুন এবং আল্লাহর ভয়ে কাঁপুন। ক্ষমার পথে বাধা। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের আমল প্রতি সপ্তাহে দুবার উপস্থাপন করা হয়, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার। অতঃপর বিদ্বেষ পোষণকারী দুই ভাই ব্যতীত প্রত্যেক মুমিনকে ক্ষমা করে দেয়া হয় এবং বলা হয়, এই দুইজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা সমঝোতা করে নেয়। বিদ্বেষ পোষণকারীর পরিণতি। সাহাবিয়ে নবী হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের 15তম রাতে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। প্রিয় ইসলামী ভাইরা, স্মরণে রাখবেন, শরীয়তের হুকুম ব্যতীত শুধু ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে মুসলমানদের একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, গুনাহ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সুতরাং ইমাম আহমেদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুসলমানের সাথে শরীর কারণ ব্যতীত ক্ষোভ ও বিদ্বেষ পোষণ করা হারাম। শরীর প্রয়োজন ব্যতীত 3 দিনের অধিক কথাবার্তা ও সালাম কালাম বর্জন করাও হারাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন রাখবে। যে ব্যক্তি 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন রাখল এবং মরে গেল, সে জাহান্নামে প্রবেশ করবে। সাহাবি ইবনে সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ধরনের লোকের নামাজ তাদের মাথা থেকে এক বিঘত উপরে ওঠে না। নাম্বার 1, জাতির সেই ইমাম যাকে মানুষ অপছন্দ করে। নাম্বার 2, যে ব্যক্তি এমন অবস্থায় রাত্রি যাপন করেছে যে তার স্বামী অসন্তুষ্ট। নাম্বার 3, এমন দুই ভাই যারা শরীয়তের অনুমতি ব্যতীত পরস্পর অসন্তুষ্ট থাকে। প্রিয় ইসলামী ভাইরা, স্মরণে রাখবেন, শরীয়তের অনুমতি ব্যতীত পারস্পরিক অসন্তোষের কারণে সাধারণত উভয় পক্ষের, অর্থাৎ তাদের মধ্যে লোকদের মধ্যে কুধারণা, গীবত, চুগলি এবং অপবাদ ইত্যাদির মতো জাহান্নামে নিক্ষেপকারী গুনাহের ধারাবাহিকতা অব্যাহত থাকে। পারস্পরিক অসন্তোষের কারণে একে অপরকে দোষারোপ করার গুনাহও সংঘটিত হয়, তাই কঠোর সতর্কতার প্রয়োজন রয়েছে। যদি কোনো মুসলমানের দোষ জানা থাকে তবে তা গোপন করা আবশ্যক। আলহামদুলিল্লাহ, মুসলমানের দোষ ত্রুটি গোপন করা অনেক বড় সওয়াবের কাজ। যেমনটি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কারো গোপন দোষ ত্রুটি দেখে গোপন রাখলো, সে যেন জীবিত কবর দেওয়া মেয়েকে পুনরুজ্জীবিত করলো। ত্রুটির বিশ্লেষণ। হযরত আল হাজ মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি উক্ত হাদিসে পাকের আলোকে বলেন, এ থেকে প্রাপ্ত মাদানী ফুলগুলো হলো এমন ত্রুটি যা কোনো মুসলমানের অধিকারের সাথে সম্পর্কিত নয় এবং এই ব্যক্তি তা লুকিয়ে রাখতে চায়। কতিপয় ব্যাখ্যাকারক, অর্থাৎ হাদিসের ব্যাখ্যাকারী উলামায়ে কিরাম বলেন যে, এর উদ্দেশ্য উদ্দেশ্য হলো মুসলমান নরনারী সতর অর্থাৎ কাউকে উলঙ্গ দেখলে তাকে জামা পরিয়ে দেওয়া, হয়তো দুটোই উদ্দেশ্য। এভাবে যে কারো দোষ দেখে নিজে তাকে বলে দেওয়া যে শোনো ভবিষ্যতে এমন কাজ করো না, তা না হলে তোমার জন্য ভালো হবে না, এবং লোকদের কাছ থেকে তার ত্রুটি লুকিয়ে রাখবে যাতে প্রচারণাও হয় এবং মুসলমানের পর্দাও থাকে। কিন্তু সে ব্যক্তি যদি গোপনে কাউকে বা হত্যা বা কাউকে ক্ষতি করার ষড়যন্ত্র করে, তবে অবশ্যই তাকে অর্থাৎ যাকে সে ক্ষতি করতে চায় অবগত করবে যাতে সে ক্ষতি থেকে বাঁচতে পারে, বা যদি সে ব্যক্তি নিয়মিত অপরাধী হয় তবে তার ঘোষণা করবে। অতএব এই হাদিসের অর্থ এই নয় যে চোর হত্যাকারী অপরাধ গোপন করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খুবই ব্যাপক হয়, অর্থাৎ এই দোষটি গোপন রাখার সওয়াব এমন যেন কোনো দাফনকৃত শিশুকে কবর থেকে বের করে তার প্রাণ বাঁচিয়ে নেয়া, কারণ মুসলমানের সম্মান তার জীবনের মতোই মূল্যবান। যাই হোক, মুসলমানের চলে যাওয়ার সম্মান রক্ষা করা একটি মহান সওয়াব, তবে সেই বিধি নিষেধগুলো মনে রাখবে যা আমরা আরজ করেছি। মুসলমানের কেমন হওয়া উচিত? সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই তাকে অত্যাচার করবে না এবং তাকে অসহায় ছেড়ে দিবে না, আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ পাক তার প্রয়োজন পূরণ করেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ কষ্ট লাঘব করবে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে অর্থাৎ দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সাহাবি রাসূল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটি দেখে তার ঢেকে রাখে অর্থাৎ তা গোপন করে সে জান্নাতে প্রবেশ করবে। পারস্পরিক অসন্তোষের কারণে কখনো কখনো একে অপরের প্রচুর গীবত করে। গীবত করা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যখন অন্তরে অসন্তোষের প্রভাব বিস্তার করে এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়, তখন কখনো কখনো গীবত ও অপবাদের বন্যা বয়ে যায় এবং যারা গীবতকারী ও শ্রোতা জাহান্নামের দিকে ধাবিত হয়। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী শ্রবণ করুন এবং খোদাভীতিতে প্রকম্পিত হন। নাম্বার ১, মিরাজের রাতে আমি এমন লোকদের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা তাদের মুখ ও বুককে আমার নখ দিয়ে আশ্রাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এই মানুষগুলো কারা? তিনি বললেন, তারা মানুষের মাংস ভক্ষণকারী, অর্থাৎ তাদের গীবত করত এবং তাদের সম্মানহানি করত। গীবতের সংজ্ঞা, কোনো জীবিত বা মৃত মানুষের গোপন অর্থাৎ লোকানোর দোষ ত্রুটি যা সে অন্যদের সামনে প্রকাশ করা অপছন্দ করে তার মন্দ সাধনের উদ্দেশ্যে আলোচনা করা। নাম্বার ২, অপবাদের শাস্তি, যে ব্যক্তি কোনো মুসলমানকে অপবাদ দেয় অর্থাৎ এমন কথা বলে যা তার মধ্যে নেই, আল্লাহ পাক তাকে রদগাতুল খাবালের মধ্যে রাখবেন যতক্ষণ না সে যা বলেছে তা থেকে বেরিয়ে আসে। রদগাতুল খাবাল জাহান্নামের একটি জায়গা যেখানে জাহান্নামের রক্ত এবং পুষ জমা হবে। উল্লেখিত হাদিসের এই অংশটির যতক্ষণ না সে যা বলেছে তা থেকে বেরিয়ে আসে অর্থ ব্যাখ্যা করতে গিয়ে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর অর্থ হলো সে সেই গুনাহ থেকে তওবার মাধ্যমে বেরিয়ে আসে অথবা তার প্রাপ্য শাস্তি ভোগ করার পর তাকে অপবাদের গুনাহ থেকে পবিত্র করা হবে। বদদোয়া দেয়া প্রতিশোধই, মনে রাখবেন অন্যায়কারীর জন্য বদদোয়া করা প্রতিশোধ নেয়ার মতোই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জালিমের জন্য বদদোয়া করলো সে তার কাছ থেকে প্রতিশোধ নিল। নিজের ব্যক্তিগত স্বার্থে ঝগড়া করা থেকে মুসলমানদের বিরত থাকা উচিত। এমনকি কেউ যদি মনে কষ্ট দেয় তবুও বাক বিতণ্ডায় না জড়িয়ে ক্ষমা ও মার্জনার সাথে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়ায় লিপ্ত হয় না আমি তার জন্য জান্নাতের অভ্যন্তরীণ কোণে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। মুসলমান কাকে বলে? মুসলমানরা একে অপরের সাথে ঝগড়া বিবাদ কেন করবে? তারা তো একে অপরের রক্ষক। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন পূর্ণাঙ্গ মুসলমান সেই যার জিহবা ও হাত দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, এবং একজন পরিপূর্ণ হিজরতকারী সেই যে আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুসমূহ পরিত্যাগ করে। উক্ত হাদিসের ব্যাখ্যা হযরত আলহাজ মুফতি আহমেদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একজন পূর্ণাঙ্গ অর্থাৎ একজন পরিপূর্ণ মুসলমান সেই ব্যক্তি যে আবিধানিক ও শরীয়ত অনুযায়ী প্রত্যেক দিক দিয়ে মুসলমান, সে ব্যক্তি মুমিন যে কোনো মুসলমানের গীবত করে না, গালাগালি ঠাট্টা বিদ্রুপ চুগলি ইত্যাদি করে না, কাউকে মারধর করে না বা তার বিরুদ্ধে কিছু লেখালেখি করে না। তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ মুহাজির সেই যে স্বদেশ ত্যাগের পাশাপাশি গুনাহ ত্যাগ করে, অর্থাৎ গুনাহ ত্যাগ করাও আবিধানিক ভাষায় হিজরত বলা হয়, যা সর্বদা অব্যাহত থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নয় যে অপর মুসলমানের দিকে চোখ রাঙিয়ে এমনভাবে ইশারা করবে যা দ্বারা সে কষ্ট পায়। অন্যত্র ইরশাদ করেন, একজন মুসলমানের জন্য অন্য মুসলমানকে ভীতি প্রদর্শন করা জায়েজ নয়। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে মানবাধিকারের বিষয়টি খুবই স্পর্শকাতর, কিন্তু আজকাল বিবেকহীনতা ব্যাপক আকার ধারণ করেছে। সাধারণরা তো সাধারণই, কতিপয় বিশেষ শ্রেণীর লোকদেরও এই বিষয়ে উদাসীন দেখা যায়। রাগের অপ্রয়োজনীয় প্রয়োগ ব্যাপক হয়েছে। রাগের কারণে প্রায়ই বিশেষ লোকেরা সাধারণ মানুষের অন্তরে আঘাত দিয়ে বসে এবং এই গুনাহের দিকে তাদের মোটেও মনোযোগ থাকে না। নিঃসন্দেহে শরী কারণ ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দেয়া কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামের নিক্ষেপকারী কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো শরীর কারণ ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া অনেক কাফিরদের অত্যন্ত জঘন্য রীতিনীতি। আল্লাহ পাক 22তম পারা সূরা আহজাবের 57নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে তাদের উপর আল্লাহর অভিসম্পাত দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। মন্দ আলোচনা করা শাস্তির কারণ। বিশেষ করে মোবাল্লিগ এবং সুন্নি আলিমদের কোনো দোষ ত্রুটি কারোর নিকট প্রকাশ করা, মানুষের মধ্যে তা প্রচার করা নেকি দাওয়াত ও ইসলাম প্রচারের ক্ষেত্রে খুবই খারাপ এবং দুনিয়া ও আখিরাতের জন্য খুবই ক্ষতিকর। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এবং আহলে সুন্নত হতে আল্লাহর আদেশ অনুযায়ী যে কঠিন ভুল সংঘটিত হয়ে যায় তা গোপন রাখা ওয়াজিব, কারণ আল্লাহর পানা এর ফলে মানুষ তাদের থেকে বিমুখ হয়ে যাবে। তাদের বয়ান ও লেখনী থেকে ইসলাম ও সুন্নতের যে উপকার হতো তাতে ব্যাঘাত ঘটবে। এর প্রচার করা অর্থাৎ মন্দ আলোচনা করা, আর মন্দ আলোচনা করা পবিত্র কুরআনের আয়াত দ্বারা হারাম। আল্লাহ পাক ইরশাদ করেন, পারা 18 সূরা নূর আয়াত নম্বর 19, কানজুল ইমান থেকে অনুবাদ, ওই সকল লোক যারা চায় যে মুসলমানদের মধ্যে অশ্লীলতার প্রচার হোক তাদের জন্য মর্মন্তদ শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে। বিশেষ করে যখন আল্লাহর বান্দারা কোনো অজুহাত ছাড়াই সত্যের দিকে প্রত্যাবর্তন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তার ভাইকে কোনো গুনাহের কারণে লজ্জিত করল সে মৃত্যুর পূর্বে সেই গুনাহে লিপ্ত হবে। কিছু লোক খুব ঝগড়াটে প্রকৃতির হয়, অযথাই সমালোচনা করে, ভেতরের জিনিস বের করে ফেলে, কথায় কথায় দাঙ্গা সৃষ্টি করে এবং মুসলমানদের জন্য কষ্টের কারণ হয়। এমন লোকদের ভয় করা উচিত, কারণ 30তম পারা সূরা বুরুজের 10নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় যারা মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে কষ্ট দিয়েছে অতঃপর তওবা করেনি তাদের জন্য জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য আগুনের শাস্তি অবধারিত। ফিতনা জাগ্রতকারীর উপর অভিশাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিতনা ঘুমিয়ে আছে, যে তাকে জাগ্রত করবে তার উপর আল্লাহ পাকের অভিশাপ। শত্রুকে বন্ধু বানানোর কুরআনি পদ্ধতি। প্রিয় ইসলামী ভাইরা, এই মূলনীতিটি মনে রাখবেন যে অপবিত্রতাকে অপবিত্রতা দিয়ে নয় পানি দিয়ে পবিত্র করতে হয়। অতএব কেউ আপনার সাথে অসদাচরণ করলেও আপনি তার সাথে স্নেহপূর্ণ আচরণ করার চেষ্টা করুন, ইনশা আল্লাহ এর উত্তম ফলাফল দেখে আপনার হৃদয় অবশ্যই শীতল হয়ে যাবে। আল্লাহর শপথ, সেই লোকেরা খুবই সৌভাগ্যবান যারা ইটের বদলে পাথর মারার পরিবর্তে অত্যাচারীকে ক্ষমা করে দেয় এবং মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার উৎসাহ পবিত্র কুরআনে রয়েছে, যেমনটি 24তম পারা সূরা হামিম সাজদার 34নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখনই ওই ব্যক্তি যে তোমার মধ্যে ও তার মধ্যে শত্রুতা ছিল এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু। হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফান শরীফে মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করার পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেমন রাগকে ধৈর্যের মাধ্যমে, অজ্ঞতাকে নম্রতার মাধ্যমে, দুর্ব্যবহারকে ক্ষমা করার মাধ্যমে, যদি কেউ তোমার সাথে অসদাচরণ করে তাহলে ক্ষমা করে দাও। এই বৈশিষ্ট্যের ফলাফল এটা হবে যে শত্রুরাও বন্ধুর মতো ভালোবাসবে। শানে নজুল কথিত আছে যে উক্ত আয়াতটি আবু সুফিয়ানের পক্ষে অবতীর্ণ হয়েছিল যে তার প্রচণ্ড শত্রুতা থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সদাচরণ করেছেন, তার কন্যা উম্মে হাবিবাকে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এর ফলাফল এটাই হলো যে তিনি সাদিকুল মুহাব্বত অর্থাৎ প্রাণ উৎসর্গকারী সাহাবী হয়ে গেলেন। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার দুটি দৃষ্টান্ত। নাম্বার এক, সাধারণ ক্ষমা ঘোষণা। মক্কা বিজয় উপলক্ষে সেখানকার কুরাইশদের সর্দারগণ এবং সাধারণ জনগণ কাবার হেরেমে সমবেত হয়েছিল। এরাই ছিল তারা যারা এক নাগারে 21 বছর যাবৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণবন্ত শত্রু ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের অনেক নির্যাতন করেছে। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের হিজরত করাতে বাধ্য হয়েছে। এরাই ছিল সেই নিষ্ঠুর মানুষ যারা ইসলাম ও মুসলমানদের নিঃশেষ করার জন্য মুমিনদের উপর আক্রমণ করেছে এবং অনেক যুদ্ধ করেছে। এবং আজ এই লোকেরাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক থেকে নিজেদের ভাগ্যের সিদ্ধান্ত শোনার জন্য মাথা নত করে দাঁড়িয়ে আছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদের সম্বোধন করে ইরশাদ করেন, তোমাদের কি মনে হয় আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? লোকেরা বলল, সদাচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউসুফ আলাইহিসসালাম যা বলে আমিও তাই বলবো। পারা 13 সূরা ইউসুফ আয়াত নম্বর 92 কানজুল ইমান থেকে অনুবাদ। বলল, আজ তোমাদেরকে কোনরূপ তিরস্কার করা হবে না, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করুক এবং তিনি সমস্ত দয়ালুদের চেয়ে অধিক দয়ালু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, প্রহারকারীকে ক্ষমা করে দিলেন। কোটি কোটি মালিকীদের মহান নেতা এবং প্রসিদ্ধ আশিকের রাসূল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি মদিনা শরীফের গভর্নর জাফর বিন সুলাইমান ক্ষুব্ধ হল এবং শাস্তি স্বরূপ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বেত্রাঘাত করলো। যখনই তাকে চাবুক মারা হতো তখন তিনি তার পবিত্র জিহ্বা দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মাগফির লাহুম ফা ইন্নাহুম লা ইয়ালামুন, অর্থাৎ হে আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দাও কারণ তারা বাস্তবতা সম্পর্কে অজ্ঞ, এমনকি তিনি অজ্ঞান হয়ে গেলেন। লোকেরা তাকে এই অবস্থায় বাড়িতে নিয়ে এলো। জ্ঞান ফেরার পর সাথে সাথে তিনি বললেন, হে লোকেরা তোমরা সাক্ষী থাকো আমি আমার প্রহারকারীকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। ক্ষমা সংক্রান্ত মহান আল্লাহ পাকের বাণী। ক্ষমা ও মার্জনা সংক্রান্ত নবম পারা সূরা আরাফের 199 নং আয়াতে ইরশাদ করা হয়েছে। কানজুল ইমান থেকে অনুবাদ। হে মাহবুব, ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটি বিষয় থাকবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত সহজভাবে নেবেন এবং তাকে স্বীয় অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তিনটি বিষয় কি? ইরশাদ করলেন, নাম্বার 1, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। নাম্বার 2, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে প্রদান করো। নাম্বার 3, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মুকরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিজের শত্রুর সাথে সদাচরণ করা, অপছন্দনীয় ব্যক্তির জন্য অর্থ ব্যয় করা এবং যে ব্যক্তি ভালো না লাগে তার সাথে সুসম্পর্ক রাখা বীরত্ব। আল্লাহ পাক সমঝোতা করাবেন। আল্লাহ প্রিয় ও সর্বশেষ নবী মাকি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার দুইজন উম্মত আল্লাহ পাকের দরবারে হাঁটু গেড়ে বসে থাকবে। তাদের একজন বলবে, হে আল্লাহ পাক তার থেকে আমার ন্যায় বিচার করে দিন কারণ সে আমার প্রতি অত্যাচার করেছে। আল্লাহ পাক বাদীকে অর্থাৎ দাবিকারীকে ইরশাদ করবেন, এখন সে অর্থাৎ যার উপর দাবি করা হয়েছে কি করবে? তার তো কোনো নেকি অবশিষ্ট নেই। মজলুম অর্থাৎ বাদী বলবে, আমার গুনাহ তার উপর চাপিয়ে দাও। একথা বলার পর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন, ইরশাদ করলেন, সেই দিনটি হবে মহান একটি দিন, কেননা সেদিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকেরই তার বোঝা হালকা করার প্রয়োজন হবে। আল্লাহ পাক মজলুমকে অর্থাৎ বাদীকে ইরশাদ করবেন, দেখো তোমার সামনে কি আছে। সে বলবে, হে প্রতিপালক, আমার সামনে সোনার শহর এবং মুক্ত দিয়ে সাজানো প্রাসাদ দেখছি, এগুলি কোন নবী বা ওলি বা শহীদদের জন্য? আল্লাহ পাক ইরশাদ করবেন, এগুলো তার জন্য যে এগুলোর মূল্য পরিশোধ করবে। লোকেরা বলবে, কে এগুলোর মূল্য পরিশোধ করতে পারবে? আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি পরিশোধ করতে পারবে। সে বলল, কিভাবে? আল্লাহ পাক ইরশাদ করবেন, এইভাবে যে তুমি তোমার ভাইয়ের হক ক্ষমা করে দাও। বান্দা বলবে, হে আল্লাহ পাক আমি হক ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমার ভাইয়ের হাত ধরো এবং একসাথে জান্নাতে চলে যাও। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, বলেছেন, আল্লাহকে ভয় করো এবং সৃষ্টিকুলের মধ্যে সমঝোতা স্থাপন করো, কারণ আল্লাহ পাকও কিয়ামতের দিন মুসলমানদের মধ্যে সমঝোতা করাবেন। হে আশিকানে রসুল, উল্লেখিত হাদিস শরীফ মুসলমানদের মধ্যে সমঝোতা করানো আল্লাহ পাকের সুন্নাত হওয়ার এবং সমঝোতার প্রতি উৎসাহিত করার ব্যাপারে সুন্নাতে নববীর সুভাষ ছড়াচ্ছে। আল্লাহ পাক পরস্পরের মাঝে সমঝোতা করার প্রতি উৎসাহিত করতে গিয়ে 26তম পারা সূরা হুজরাতের 10নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তাদের উপর দয়া করা হয়। সমঝোতা করানো সুন্নত। পবিত্র কোরআনের বিধানের পাশাপাশি আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নতও আমাদেরকে সমঝোতা করানোর ব্যাপারে কার্যত দৃষ্টান্ত উপস্থাপন করে। সুতরাং হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজানুল ইরফানের 949 পৃষ্ঠায় লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে করে কোথাও ভ্রমণ করছিলেন, পথিমধ্যে আনসারির পাশ দিয়ে অতিক্রম করলেন, সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন, সেই স্থানে তার বাহন প্রস্রাব করে দিল, ফলে ইবনে উবাইন নাক বন্ধ করে নিল। হযরত আব্দুল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের প্রস্রাব তোমার কুসরির চেয়েও বেশি সুগন্ধযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। উভয়ের কথাবার্তা বাড়তে থাকে এবং উভয়ের বংশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং হাতাহাতির উপক্রম হয়ে যায়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে উভয়ের মধ্যে সন্ধি করে দিলেন, তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। কানজুল ইমান থেকে অনুবাদ, এবং যদি মুসলমানদের দুটি দল পরস্পর যুদ্ধ করে তবে তাদের মধ্যে সন্ধি করাও। অন্য জায়গায় সমঝোতার প্রতি উৎসাহিত করতে গিয়ে 5ম পারা সূরা নিসার 128নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আপোষ নিষ্পত্তি উত্তম এবং অন্তঃসমূহ লোভ লিপসার ফাঁদে আটকে রয়েছে। বুখারী শরীফে রয়েছে, সাহাবী রাসূল হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুবায় বনি উমর ও বনি আউফের লোকদের মাঝে ঝগড়া হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদেরকে সঙ্গে নিয়ে তাদের মধ্যে সমঝোতা স্থাপন করতে তাশরিফ নিয়ে গিয়েছিলেন। উল্লেখিত আয়াতের উপর আমল এবং সমঝোতা করানোর সুন্নতের রঙে আমাদের বুজুর্গানের দিনের মোবারক জীবনী রঙিন ছিল। এই মহান মনীষীরা মুসলমানদের মাঝে সমঝোতা এবং শান্তির ফুল বন্টনের জন্য বড় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতেন। সুতরাং এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদ দিতে গিয়ে এভাবে ইরশাদ করেন, আমার এই সন্তান সর্দার এবং আল্লাহ পাক তার মাধ্যমে মুসলমানদের দুটি দলের মাঝে সমঝোতা করাবেন। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানিত পিতা মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর 6 মাস কয়েকদিন খিলাফতের দায়িত্ব পালন করেন এবং তারপর মুসলমানদের দুটি দলের মাঝে সমঝোতা করানোর জন্য খিলাফতের মতো মহান পদ থেকে নিজেই পদত্যাগ করেন। নফল নামাজ ও দান খয়রাত থেকে উত্তম কাজ। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে মানুষের মধ্যে সমঝোতা করানোর নিয়ম অনুযায়ী আমল করা অত্যন্ত মহৎ একটি কাজ। সুতরাং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি রোজা দান ও নামাজের চেয়ে উত্তম আমলের ব্যাপারে অবগত করব না? সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, কেন নয়? ইরশাদ করলেন, সেই কাজটি হলো নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করা আর পারস্পরিক সম্পর্কের বিকৃতি বন্ধকারী একটি। হাদিসের ব্যাখ্যা, মিরআতে রয়েছে, এখানে নফল রোজা নফল দান সদকা এবং নফল নামাজ বোঝানো হয়েছে, ফরজ উদ্দেশ্য নয়, এবং এই অংশ পারস্পরিক সম্পর্কের বিকৃতি বন্ধকারী একটি কাজ। এর ব্যাখ্যা করেন, অর্থাৎ মুসলমানদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করা, তাদের মধ্যে শত্রুতা স্থাপন করা, ভালো কাজ এবং সওয়াব নষ্ট করা, এর অনিষ্টতার কারণে মানুষ রোজা ও নামাজের স্বাদ বরং স্বয়ং রোজা নামাজ ইত্যাদি অন্যান্য ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। প্রতিটি শব্দের জন্য সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে সন্ধি করিয়ে দেয় আল্লাহ পাক তার বিষয়টি ঠিক করে দেন এবং প্রতিটি কথার বিনিময়ে সে একজন গোলাম মুক্ত করার সওয়াব পাবে এবং সে তার পূর্বের গুনাহ ক্ষমা করিয়ে ফিরে আসে। ভালো ইসলামী ভাইকে, আপনারা শুনলেন তো মানুষের মাঝে সমঝোতা করানো কত মহৎ কাজ। সে কত ভালো ও মহৎ মানুষ যে তার ছোটদের স্নেহ করে এবং বড়দের সম্মান করে এবং সবার মঙ্গল কামনা করে নিজের উত্তম চরিত্র ও আদর্শ দিয়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক অসন্তুষ্টতা দূর করে এবং তাদের মধ্যে সমঝোতা করানোর জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমঝোতা সংক্রান্ত 16টি নিয়ত, 2টি মাদানী ফুল। আমল তার নিয়তের উপর নির্ভরশীল। নাম্বার 2, নিয়ত যত বেশি সওয়াব তত বেশি। প্রিয় ইসলামী ভাইরা, আপনি যদি যদি এই অসন্তুষ্টির প্রতিকার পুস্তিকাটি সম্পূর্ণভাবে পড়ে থাকেন তবে অবশ্যই আপনার হৃদয়ে আঘাত লেগেছে। সাহস করুন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিচে লেখা ১৬টি নিয়ত করে নিন। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নাম্বার ১, নিজেদের অসন্তুষ্ট ইসলামী ভাই ও ক্ষুদ্র আত্মীয়দের সাথে অগ্রগামী হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সমঝোতা স্থাপন করব। অতীতের ভুলের জন্য কাউকে লজ্জিত করব না, শোনা কথায় নির্ভর করে কারো সাথে সম্পর্ক নষ্ট করব না। কুধারণা, দোষ ত্রুটি, মনে কষ্ট দেয়া, গীবত করা, চুগলি করা, অপবাদ দেয়া এবং সামাতাত, অর্থাৎ কারো ক্ষতিতে খুশি হওয়া থেকে বেঁচে থাকব, গীবত এবং চুগলি করা থেকে বিরত থাকব, যথাসম্ভব ইসলামী ভাইদের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করব, যতদূর সম্ভব আমি চেষ্টা করব, যারা আমার হৃদয়ে আঘাত দিয়েছে তাদেরকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দিব, ভবিষ্যতে যারা আমার মনে আঘাত দেবে তাকেও নিজের হক অগ্রিম ক্ষমা করছি। মনে রাখবেন, অগ্রিম ক্ষমাকারী মুসলমানদের শরীয়তের অনুমতি ব্যতীত মনে আঘাত দেয়া আল্লাহ পাকের অবাধ্যতার আওতায় এসে সর্বাবস্থায় গ্রেফতার হবে। যে আমার সাথে অসদাচরণ করবে আমি কোরআনের বিধানের আনুগত্য করতে গিয়ে তার সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করব। এই পুস্তিকাটি অর্থাৎ অসন্তুষ্টির প্রতিকার কমপক্ষে ১২ কপি বিতরণ করব, বিশেষ করে নিজ আত্মীয় স্বজন এবং মুসলমানদের নিকট পৌঁছে দিন যারা পরস্পরের মধ্যে অসন্তুষ্ট। হে আল্লাহ পাক, আমাদের সবাইকে ভালোবাসার সাথে থাকার এবং শরীয়তের সীমারেখার মধ্যে থেকে ক্ষুদ্র মুসলমানদের মধ্যে সমঝোতা করানোর সওয়াব অর্জন করার সৌভাগ্য নসিব করো। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।